ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে ওয়াশিংটন মলের আফ্রিকান আমেরিকান মিউজিয়াম উদ্বোধনের বিবরণ রয়েছে।
We'll dedicate the newest American icon on our national mall, the National Museum of African American History and Culture.
রিপোর্ট রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের।
একমাত্র নির্বাচনটাও যে হচ্ছিল সুষ্ঠুভাবে সেটা আমরা 2014 সালের পর দেখছি, সেটা আমি বলে বাংলাদেশের জন্য এটা গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে এটাকে আমি বিরোধিতা মনে করি আর কি।
যেমনটি কিনা শুনলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবের খবর, আর রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক গুলশান হামলা অথবা জঙ্গি তৎপরতার সাথে জড়িত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। জাতিসংঘ বলছে যে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে প্রায় 17,50,000 লোক বহুদিন ধরে পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে আছে। ইউনিসেফ এক বিবৃতিতে বলছে যে বিমান হামলায় একটি প্রধান পানি সরবরাহকারী পাম্প স্টেশন নষ্ট হয়ে যায় এবং অব্যাহত এই সহিংসতার দরুন মেরামতকারী লোকজন সেখানে পৌঁছতে পারছেন না। অন্যদিকে দ্বিতীয় আরেকটি পাম্প স্টেশনও বন্ধ করে রাখা হয়। ইউনিসেফ বলছে শিশুদের জীবন রক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি যে এই সংঘাতে সম্পৃক্ত সব পক্ষ যেন পানির অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করে। ওদিকে সিরিয়ায় বিভক্ত আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে আজ শনিবারও অবিরাম বিমান হামলা অব্যাহত ছিল এবং এতে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আজ অন্তত 25 জন নিহত হয়েছে। এর ঠিক একদিন আগেই রুশ ও সিরিয়ার বিমান আক্রমণে বহু শিশুসহ কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সিরিয়া সরকার গোটা শহরটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেবার জন্যে নতুন করে আক্রমণ অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর বুধবার থেকে এই বিমান আক্রমণ শুরু হয়। এর আগে অস্ত্রবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র রাশিয়া উভয়ই ব্যর্থ হয়। সিরিয়ার অসামরিক প্রতিরক্ষা গোষ্ঠীর একজন সদস্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে নতুন করে এই বোমাবর্ষণ যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে। ইরাকে কর্তৃপক্ষ বলছে যে সালাউদ্দিন প্রদেশে একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে এক হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা বলছেন আজ সকালে এই আত্মঘাতী বোমা আক্রমণে কমপক্ষে 23 জন আহত হন। এই বোমা হামলার দায় কেউ দাবি করেননি, তবে এর আগে এই ধরনের একাধিক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ তাঁর সাপ্তাহিক ভাষণে, যাকে তিনি আমাদের ন্যাশনাল মল অর্থাৎ জাতীয় ময়দানে নতুনতম আমেরিকান প্রতীক বলে বর্ণনা করেছেন, সেই দি ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার নিয়ে কথা বলেন। ওবামা বলেন এই জাদুঘরটিতে সেই আমেরিকার কাহিনী রয়েছে যা আমাদের জাতীয় গাঁথায় সবসময় অগ্রাধিকার পায়নি। জাতি হিসেবে আমরা যথার্থই সেই সব বিশাল ব্যক্তিত্বের কাহিনী তুলে ধরেছি যারা আমাদের দেশটিকে নির্মাণ করেছেন, কিন্তু আরও যে কোটি কোটি মানুষ রয়েছেন তাদের অভিজ্ঞতার কথা হয় আমরা ইচ্ছে করেই এড়িয়ে গেছি, নইলে অবজ্ঞা করেছি। ওবামা বলেন এটা অবশ্যই একদম ঠিক যে আমাদের এই জাতীয় ময়দানে আমরা এই সব গল্প তুলে ধরি যেখানে ওয়াশিংটন, জেফারসন এবং আমাদের স্বাধীনতার কথা বলা হয়েছে। আফ্রিকান আমেরিকান মিউজিয়ামের আজ এই উদ্বোধনী দিনে শুনবেন একটি বিশেষ প্রতিবেদন বিশ্ব সংবাদের পর। সম্প্রতি মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক গুলশান হামলা অথবা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয় বলে জানাচ্ছে ঢাকার মহানগর পুলিশ ডিএমপি। এই সম্পর্কেই আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ঢাকায় সাংবাদিকদের বলেছেন, অস্ত্র মামলার আসামি পিয়ার আহমেদ আকাশের জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে যে সকল খবরাখবর এসেছে সেগুলো যাচাই করা হবে।
মালয়েশিয়া পত্রিকায় কি উঠেছে সেটা আমরা জানি না, তবে আমাদের তথ্য প্রমাণ যেটা রয়েছে হলিউডের ঘটনার সাথে পিয়ার আহমেদ আকাশের কোন ধরনের যোগসূত্র এখনো পর্যন্ত আমরা পাইনি।
আসাদুজ্জামান মিয়া বলেন, আকাশ ফেনী জেলার একটি অস্ত্র মামলার আসামি, ইন্টারপোলে তার বিষয়ে রেড নোটিশ জারি করা হয়েছে। হয়েছিল বলে ওই নোটিশের ভিত্তিতেই তাকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে আকাশে গুলশান হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হলেও বাংলাদেশ পুলিশের কাছে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, কানাডার টরন্টোতে বসবাসরত বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিলের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরকে বাংলাদেশ সরকার ভিত্তিহীন ও অসত্য বলে বর্ণনা করেছে।
শনিবার ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, কানাডায় বাংলাদেশের হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সূত্রগুলোর সাথে যোগাযোগ করে খবরটি কোনো সত্যতা মেলেনি।
বঙ্গবন্ধু হত্যাকারী যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে আনার জন্য আমরা সর্বৈব চেষ্টা চালিয়ে যাব।
1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অভ্যুত্থানে নিহত হওয়ার পর পালিয়ে যাওয়া নূর চৌধুরী কানাডায় রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তিনি। আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে দেশে ফেরত আনার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীরা আলোচনা করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তান থেকে উড়ে আসা এক সাদা পায়রাকে ঘিরে সারা ভারত জুড়ে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা নিয়েই কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এই মুহূর্তে যখন ভারত পাক সীমান্তে এক কথায় যুদ্ধের প্রস্তুতির আবহ চলছে, ঠিক তখনই পাকিস্তান থেকে উড়ে আসা এক সাদা পায়রাকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। পায়রাটির ডানায় উর্দুতে 11টি সংখ্যার নম্বর লেখা ছিল। এছাড়াও রবি, বুধ ও বৃহস্পতিবারের উল্লেখ রয়েছে বলে জানা গেছে। উল্লেখ করা যেতে পারে, উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ইসলামাবাদের রাস্তায় যুদ্ধ বিমানের মহড়া দেখা দিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রেরই খবর। রাতের আকাশে F-16 টহল দিতেও দেখা যাচ্ছে। এরই মাঝে সীমান্তের উপর থেকে এপারে উড়ে আসা এই সাদা পায়রা নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। গতকাল শুক্রবার পাঞ্জাবের হোশিয়ারপুরের মোটলা গ্রামের বাসিন্দা নরেশ কুমারের নজর পড়ে পায়রাটা। দেখা যায় তার ডানায় উর্দু ভাষায় লেখা রয়েছে, রবি, বুধবার এবং বৃহস্পতিবার। ঠিক এই দিনগুলিতেই ভারতে হামলা চালায় জঙ্গিরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জার্মানিতে ট্রাম্প বিরোধী প্রবাসী আমেরিকানদের এক প্রতিবাদ সভা নিয়ে বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী পাঠিয়েছেন এই প্রতিবেদন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসী মার্কিনদের মনোভাবের একটি অভিনব বহিঃপ্রকাশ ঘটে গেল জার্মানির রাজধানী বার্লিনে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সহ বিভিন্ন নীতিকে দেয়ালের সঙ্গে তুলনা করে তৈরি করা হয়েছিল একটি প্রতীকী বার্লিন দেয়াল। এরপর তা ভেঙে দেয়া হয়। অবশ্য ট্রাম্প বিরোধী এই সমাবেশে 200 মার্কিন জড়ো হলেও অনেকে আবার এই দেয়াল আয়োজনের প্রতিবাদও করেছেন। ট্রাম্প সমর্থকরা বলেছেন, আমরা তার সঙ্গে আছি। বার্লিনের ইংরেজি পত্রিকা দ্য লোকাল লিখেছে, এই অনুষ্ঠানের আয়োজন করেছিল আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট সংগঠন আওয়াজ। এর সংগঠক লন্ডনে মার্কিন অভিবাসী মেরিডিট আলেকজান্ডার বলেছেন, আমরা মার্কিন ও বার্লিনবাসীকে ঐক্যবদ্ধ করছি। আমাদের অভিন্ন লক্ষ্য ট্রাম্প নির্মিত ঘৃণার দেয়াল ঘুরিয়ে দেয়া। গত শুক্রবার বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেট, যেখানে একদা পূর্ব পশ্চিম জার্মানির দেয়াল দ্বারা বিভক্ত ছিল, সেখানে এই সমাবেশের আয়োজন করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনীর কমান্ডার বলছেন, প্রতিবেশী দেশ পাকিস্তান সীমান্তের ওপার থেকে মারাত্মক সব আক্রমণের চক্রান্ত করা থেকে বিরত রাখতে হাক্কানি চক্রের উপর পর্যাপ্ত চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। আফগান কর্তৃপক্ষ অভিযোগ করছে যে ওই গোষ্ঠীটির নেতারা, যারা কিনা তালিবানের পাশাপাশি লড়াই করে যাচ্ছে, তারাই পাকিস্তানের মাটিতে তাদের আশ্রয়স্থল থেকে রাজধানী কাবুলের উপর বড় ধরনের হামলা চালাচ্ছে। শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জেনারেল জন নিকলসন বলেন, পাকিস্তান সরকারের তরফ থেকে হাক্কানির উপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করা হচ্ছে না। তিনি আরও বলেন যে হাক্কানিরা কার্যত আফগানিস্তানের ভেতরে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। তারা আমেরিকান জোট সদস্য এবং বিশেষত কাবুলের আশপাশে আফগানদের প্রতি হুমকি হয়ে রয়েছে। পাকিস্তানের কর্তৃপক্ষ অবশ্য তাদের কোনোভাবেই আশ্রয় দেবার কথা অস্বীকার করছে। তবে হাক্কানিদের বিরুদ্ধে পাকিস্তানের ব্যবস্থা গ্রহণে অনিচ্ছার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্রের ওপর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াশিংটনে একজন বন্দুকধারীর জোর সন্ধান চালানো হচ্ছে, যে কিনা পাঁচজনকে গুলি করে হত্যা করেছে। সিয়াটল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বার্লিংটন শহরের কাসকেড মলে মেসির দোকানে ভেতর চারজন মহিলা এবং একজন পুরুষকে হত্যা করা হয়। চারজনে সবাই ঘটনাস্থলেই মারা যায় এবং একজন পুরুষকে হাসপাতালে নেওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই বন্দুকযুদ্ধের পর লোকজন বিপণী কেন্দ্র থেকে দৌড়ে বেরোতে থাকেন। গত কয়েক ঘণ্টা ধরে পুলিশ ওই জায়গায় অবস্থান গ্রহণ করেছে এবং সুশৃঙ্খলভাবে সেখান থেকে লোকজনকে বের করে এবং তারপর বন্দুকধারীর সন্ধান কাজ শুরু করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আর এখন প্রেসিডেন্ট ওবামার শনিবারের সাপ্তাহিক ভাষণ এবং আফ্রিকান আমেরিকান মিউজিয়াম উদ্বোধন প্রসঙ্গ।
প্রেসিডেন্ট ওবামা আজ শনিবার তাঁর সাপ্তাহিক বেতার ভাষণে তাঁর জবানিতে, যেটা কিনা ওয়াশিংটনের জাতীয় সবুজ চত্বর ওয়াশিংটন মলে প্রতিষ্ঠিত সর্বসাম্প্রতিক আমেরিকান আইকন, আফ্রিকি আমেরিকান ইতিহাস ও সংস্কৃতির জাজ্বল্যমান প্রতীক আফ্রিকি আমেরিকান মিউজিয়ামের কথা বলেছেন। এই যে মিউজিয়ামটি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে আজ শনিবার থেকে উন্মোচিত হল, ওবামা বলেন, এটি জাতীয় জীবনের চালচিত্রের ধারা বিবরণীতে, যেটা কিনা সবসময় প্রথম সারির কাহিনী রূপে উল্লেখিত হয়নি, সেই তারই বিবরণ তুলে ধরেছে।
As a people, we've rightfully passed on the tales of the giants who built this country. But too often,
প্রেসিডেন্ট বলেন, এ দেশ গড়ায় যাঁদের অবদান থেকেছে তাঁদের কথা আমাদের ইতিহাসের পাতায় পাতায় বিধৃত হয়েছে যথার্থভাবেই, কিন্তু পাশাপাশি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছা অনবধানতায় অন্যান্য লক্ষ লক্ষ গণমানুষের জীবন ধারণ অভিজ্ঞতার যেসব কথা তুলে ধরতে বেমালুম অনীহা প্রদর্শন করেছি আমরা, যথোপযুক্তভাবেই এই সবুজ চত্বরের জাতীয় মলে ওয়াশিংটন জেফারসনের কথা এবং আমাদের স্বাধীনতার কথা বলার পাশাপাশি এ কাহিনীর উল্লেখও সর্বৈব অর্থেই ন্যায়সঙ্গত যথার্থরূপেই বিবেচিত। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সমাগত প্রায় 750 অতিথি অভ্যাগতের উপস্থিতিতে ওয়াশিংটনের মলের ওই মিউজিয়ামের উদ্বোধনী উপলক্ষে প্রেসিডেন্ট বলেন, এ উদ্বোধনীর জন্য এমন চমৎকার সময় আর কি হতে পারে। ওবামা বলেন, অনেক দিক থেকেই এটা চমৎকার একটা সময়, আবার অনেক দিক থেকেই দুরূহ সময়। এটি ইতিহাস সবসময়ই সহজ সরল পথ ধরে হাঁটে না, এবং প্রখর নজরদারি ব্যতি রেখে আমরা যেমন পিছু পানেও হঠে যেতে পারি, তেমনি আবার এগুতেও পারি সম্মুখ পানে।
And so it is entirely fitting that we tell this story on our National Mall, the same place we tell the stories of
এই যে মিউজিয়াম, এর কথা প্রথম প্রস্তাব করেছিলেন 1915 সালে কৃষ্ণাঙ্গ একদল নাগরিক অধিকার সংগ্রামী, আর সেটি আজ শনিবার উন্মোচিত হল ওয়াশিংটনের জাতীয় সবুজ চত্বর ওয়াশিংটন মলে অন্যান্য যুদ্ধ স্মরণ সৌধ এবং সাংস্কৃতিক প্রতীকী পীঠস্থানের পাশাপাশি সেসবেরই মাঝখানে। প্রেসিডেন্ট তার বক্তব্যের উপসংহারে বললেন, আমি মানুষ চক্ষে যেন দেখছি শ্বেতাঙ্গ কৃষ্ণকায় লাতিনো বংশোদ্ভব আদি আমেরিকান বাচ্চারা যখন ঘুরে ঘুরে এই মিউজিয়াম দেখবে, তখন তাদের চোখের সামনে জটিল দুরূহ এবং কখনো বা ত্রাস সঞ্চারী দৃশ্যপটের পাশাপাশি উদ্ভাসিত হয়ে উঠবে আমাদের বিজয় কাহিনী।
We'll dedicate the newest American icon on our National Mall, the National Museum of African American History.
বললেন, আর এরই মধ্যে দিয়ে আমরা পরস্পর সহজ সান্নিধ্যে কথা বলতে পারব, অভিন্ন মানবতাবোধ জেগে উঠবে প্রাণবন্ত হয়ে মূর্ত হয়ে উঠবে ওইখানে, এই যেখানটায় আমরা আমেরিকা গড়ে তুলেছি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারে আয়োজিত ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজের লেখা বাংলাদেশ এ পলিটিক্যাল হিস্ট্রি সিন্স ইন্ডিপেন্ডেন্স বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকর্মী সলিম হোসেন।
বাংলাদেশ এ পলিটিক্যাল হিস্ট্রি সিন্স ইন্ডিপেন্ডেন্স বইটি নিয়ে আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্র, পরিচিতি এবং উন্নয়ন এই তিনটি মূল বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখা উচিত।
বাংলাদেশের 45 বছরের ইতিহাসকে যদি আমরা সার সংকলন করি তাহলে কি দেখতে পাই? আমার কাছে মনে হচ্ছে তিনটা জিনিস খুব স্পষ্ট। একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে আত্মপরিচয়ের প্রশ্ন, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে উন্নয়নের প্রশ্ন। এই তিনটা বিষয়কে আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটা বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা লেখা উচিত এবং সেভাবেই আমি চেষ্টা করেছি।
বাংলাদেশের মানুষ গণতন্ত্র বলে কি বোঝেন এবং দেশে তার চর্চা কিভাবে হয় সে ব্যাখ্যা দেন ডক্টর আলী রিয়াজ।
বাংলাদেশের মানুষ যেভাবে দেখেন তার মধ্যে একটা স্পষ্ট জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র বললে এক ধরনের বহুদলীয় গণতন্ত্র মনে করেন সকলের কথা বলার অধিকার, এগুলিকে তারা গণতন্ত্রের একদম মৌলিক বিষয় বলে মনে করেন। একইভাবে আমি দেখার চেষ্টা করেছি গণতন্ত্র কীভাবে চর্চা হয়েছে এবং সেই চর্চার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যেটাকে আমি হাইব্রিড রেজিম বলেছি, কিন্তু মূল কথাটা হচ্ছে যে গণতন্ত্রের ক্ষেত্রে যেটা হয়েছে কিছু কিছু প্রক্রিয়া এবং পদ্ধতি জারি থাকলেও প্রতিষ্ঠানগুলি করে ওঠে, প্রতিষ্ঠানগুলি করে না ওঠার কারণে যে একমাত্র নির্বাচনটাও যে হচ্ছিল সুষ্ঠুভাবে সেটা আমরা 2014 সালের পর দেখছি, সেটা আর নেই। ফলে বাংলাদেশের জন্য এটা গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে এটাকে আমি বিরোধিতা মনে করি আর কি।
উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য কী এবং কীভাবে তা হলো সেটিও বর্ণনা করেন অধ্যাপক আলী রিয়াজ।
এই সাফল্যের পিছনে একটা বড় কারণ হচ্ছে যে যে সরকারি ক্ষমতায় থাকুক সেখানে কতগুলো ব্যষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক পলিসির ক্ষেত্রে তারা একই ধরনের নীতি অনুসরণ এবং কিছু কিছু সোশ্যাল ওয়েলফেয়ার যেগুলোর কারণে আমরা এগুলো সাফল্য দেখতে পেয়েছি সেগুলি তারা অব্যাহত রেখেছেন। সরকার বদল হয়েছে কিন্তু নীতির ক্ষেত্রে অব্যাহত রেখেছে।
গার্মেন্ট শিল্প, অভিবাসী সম্প্রদায় এবং কৃষকদেরকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি উল্লেখ করে তিনি এ তিনটি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের ইতিবাচক আচরণ করা উচিত বলে মন্তব্য করেন। আলোচনা অনুষ্ঠানে উইলসন সেন্টারের সিনিয়র পলিসি স্কলার এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, বাংলাদেশে রাজনীতি কাজ করছে না, দেশটিতে গণতন্ত্র নেই।
The paradox is that it hasn't developed politically at all. In fact, as we've seen in the last few years, has gone backwards politically. In fact, Bangladesh is a really interesting place if you look at a trajectory of, shall we say...
তিনি বলেন, সত্যি কথা বলতে কি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘটেনি, বরং গত 2 বছরে রাজনৈতিকভাবে বাংলাদেশ পেছনের দিকে গেছে। বাংলাদেশে রাজনীতি এবং গণতন্ত্র ভালোভাবে কাজ করেনি। তিনি বলেন, 1971 থেকে 1991 সাল পর্যন্ত বাংলাদেশে কর্তৃত্বপরায়ণ সরকার ছিল। উইলিয়াম বি মাইলাম বলেন, বাংলাদেশে গণতন্ত্র রয়েছে মনে হলেও আসলে তা কর্তৃত্বপরায়ণ শাসন। বি মাইলাম বলেন, 1991তে অবস্থা কিছুটা পরিবর্তন হলেও 2011 সালে ইউটার্ন করে একদলীয় শাসনে পরিণত হয়, যা এখনও চলছে। ডক্টর আলী রিয়াজ তার বইতে বাংলাদেশের জন্য যে তিনটি উপাদানের কথা বলেছেন তা ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, গণতন্ত্র, পরিচিতি, উন্নয়ন এই প্রসঙ্গে বলা যায় গণতন্ত্র সেখানে মারা গেছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা গণতন্ত্রের ধারের কাছেও না। পরিচিতির কথা বলতে তিনি বলেন,
বাংলাদেশিস হ্যাভ বোথ আইডেন্টিটিস, দে আর বোথ মুসলিম, দে আর বোথ ইসলামিক, এন্ড দে আর বাংলাদেশি, বেঙ্গলিস, দে আর নিদার এথনিক নর টোটালি নর রিলিজিয়াস টোটালি।
বলা যায় ধর্মনিরপেক্ষ বা ধর্মীয় কোনোটিই নয় বাংলাদেশিরা, দুইভাবেই তারা পরিচিত, মুসলমান ও ধর্মনিরপেক্ষ, আবার বাংলাদেশি, সেক্ষেত্রে তারা ধর্মীয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের বহু সমস্যাই এই পরিচিতি সমস্যা নিয়ে, আর এর সমাধান না হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না, এখন যে অবস্থা চলছে তা থেকে যাবে। লন্ডন ভিত্তিক প্রকাশনা সংস্থা আইবিটারিস প্রকাশিত বইটিতে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি, সমাজ এবং রাজনীতি, গণতন্ত্র, অর্থনৈতিক গতি প্রকৃতি, সাংস্কৃতিক মূল্যবোধ ইত্যাদির চিত্র তুলে ধরেন অধ্যাপক আলী রিয়াজ। উড্রো উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র অ্যাসোসিয়েট মাইকেল কোগলম্যানের সঞ্চালনায় বইটির উপর মতামত সম্বলিত প্রশ্ন করেন আগত অতিথিরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে প্রকাশ যে প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও কোনো একটি মানুষ আত্মহত্যার চেষ্টা করে। এ প্রসঙ্গে আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল জামা সাইকিয়াট্রিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং তারই বিবরণ নিয়ে রিপোর্ট লিখেছেন আমাদের সংবাদদাতা ক্যারল পিয়ারসন, বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
আত্মহত্যা করার প্রবণতা অনুমান করা খুবই কঠিন কাজ, কিন্তু হাসপাতাল থেকে রোগীকে ছেড়ে দেওয়ার সময় রোগীর চিকিৎসাধীন ডাক্তারের রিপোর্টের উপর ভিত্তি করে রোগীর আত্মহত্যার প্রবণতার কারণটা অনুমান করা যেতে পারে। ডরোথি পলের ছেলে পিটার আত্মহত্যা করার আগে তাদের পরিবার তার কথাবার্তার মধ্যে কোনো প্রকার অদ্ভুত আচরণ লক্ষ্য করেননি, এমনকি কোনো আভাসও খুঁজে পাননি যে তাদের ছেলে খুব শীঘ্রই আত্মহত্যা করতে চলেছে। ডরোথির কথায়,
We had no idea, none of us. You know, there were really no signs. He never said a word to anybody.
আত্মহত্যা এমনই একটি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যার দ্বারা বহু মানুষ, তাদের পরিবার এবং নানান ধরনের বাণিজ্যিক সংস্থা আক্রান্ত, কিন্তু এত বড় সমস্যাকে লোকচক্ষুর আড়ালে রাখাটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে এবং সংবাদ মাধ্যমও একে তেমন গুরুত্ব দেয় না। একজন মানুষ কতটা আত্মহত্যাপ্রবণ হতে পারে সেটি নির্ধারণের উদ্দেশ্যে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের বিজ্ঞানীরা একটি গবেষণার উদ্যোগ নিয়েছেন। এই পদ্ধতিতে তারা বেশ কিছু বছর ধরে প্রায় 3.5 কোটি রোগীর হাসপাতাল থেকে ছেড়ে যাওয়ার সময় ডাক্তারদের রিপোর্ট সমীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে হাসপাতাল ছেড়ে যাওয়ার পরে একজন রোগীর আত্মহত্যা করার প্রবণতা আগের তুলনায় অনেকটা বেড়ে যায়। সুতরাং রোগী সম্পর্কে একজন ডাক্তারের বিস্তারিত রিপোর্ট অনেক সময় রোগীর প্রাণ বাঁচাতে অনেক সাহায্য করে। এই গবেষণার প্রাথমিক উদ্দেশ্য ছিল যে চিকিৎসাধীন ডাক্তারের তৈরি করা চার্ট থেকে রোগীর আত্মহত্যা করার কারণগুলো খুঁজে বের করা। এমন একটি কম্পিউটার ব্যবহার করা হয়েছে যেটি চিকিৎসকদের অভিমত, অর্থাৎ আনফর্চুনেট কিংবা দুর্ভাগ্যজনক অথবা পুয়োর কিংবা খুব খারাপ এই কথাগুলো চিহ্নিত করে সেই রোগীর আত্মহত্যার প্রবণতাকে অনেক বেশি বলে চিহ্নিত করে দেবে। বিজ্ঞানীদের অভিমত অনুযায়ী আত্মহত্যার প্রবণতা সম্পর্কে এই গবেষণা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা আশা করছেন যে আমেরিকার অন্যান্য শহরে এবং অন্যান্য দেশেও রোগীর সম্পর্কে চিকিৎসকদের রিপোর্ট আত্মহত্যার প্রবণতা চিহ্নিত করতে সাহায্য করবে। এ সম্পর্কে মনস্তত্ত্ববিদ রয় পার্লিস জানিয়েছেন,
And if we can make predictions about who's at high risk, we can better target resources, we can better target interventions to reduce this risk.
তিনি বলেন, এই প্রবণতাকে যদি সঠিকভাবে আন্দাজ করা যায় তবে ভবিষ্যতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপের সাহায্যে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
আর এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
দক্ষিণ সুদানের আড়াই বছর ব্যাপী গৃহযুদ্ধ দৃশ্যত মনে হয়েছিল যে চূড়ান্তভাবেই তা শেষ হয়েছে। গত বছর অগস্ট মাসে প্রেসিডেন্ট সালভা কির এবং বিরোধী নেতা রাইক মাশার সংঘাত বন্ধে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষরদান করেন। সেই চুক্তির শর্ত মোতাবেক সালভা কিরকে প্রেসিডেন্ট এবং রাইক মাশারকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারে আবারও পুনর্বহাল করা হয়। তবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেবার জন্য সাউথ সুদানে ফিরে আসবার কয়েক মাসের মধ্যেই সংঘর্ষ আবারও শুরু হয় এবং রাইক মাশার পালাতে বাধ্য হন। ইউনিসেফ 7 জুলাই দাঙ্গা হাঙ্গামা শুরু হবার পর শিশু সেনাদের নিয়োগের খবর প্রকাশ করে। দুটি পক্ষই বলপ্রয়োগ এবং ব্ল্যাকমেলের মতো নানাবিধ পন্থার আশ্রয় নিয়ে তাদের কাছে শিশুদের সমর্পণ করতে পিতামাতাকে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ইউনিসেফের এই রিপোর্টে গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কির্বি লিখিত বিবৃতিতে জানান, দক্ষিণ সুদানের চলমান সহিংসতা বন্ধের আহ্বান ছাড়াও আমরা সরকারি এবং বিরোধী বাহিনী কর্তৃক শিশু সেনাদের বেআইনি প্রশিক্ষণ এবং সেনাবাহিনীর জন্য শিশু সেনাদের ব্যবহার অনতিবিলম্বে বন্ধের আবেদন জানাচ্ছি। যেসব ব্যক্তি সশস্ত্র এবং সামরিক বাহিনীর নিমিত্ত শিশু সেনাদের অন্যায়ভাবে প্রশিক্ষণের জন্য দায়ী, তাদের যুক্তরাষ্ট্রের আইন বলে নিষেধাজ্ঞা অথবা জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তিনি বলেন, তার কথায় দক্ষিণ সুদানের সশস্ত্র সংঘাতে অব্যাহতভাবে শিশু সেনাদের প্রশিক্ষণ ও ব্যবহার অগ্রহণযোগ্য। দক্ষিণ সুদানের সশস্ত্র দলগুলির জন্য শিশু সেনাদের অন্যায়ভাবে প্রশিক্ষণ এবং ব্যবহারের অবসান যুক্তরাষ্ট্রের শীর্ষ একটি অগ্রাধিকার বিষয়। শিশু সেনাদের প্রশিক্ষণ ও নিয়োগে যারা দায়ী থাকবে তাদের জবাবদিহিতা প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শুনবেন এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন আনিস আহমেদ।
জাতিসংঘ বলছে যে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে প্রায় 17,500 লোক বহুদিন ধরে পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে আছে। ইউনিসেফ এক বিবৃতিতে বলছে যে বিমান হামলায় একটি প্রধান পানি সরবরাহকারী পাম্প স্টেশন নষ্ট হয়ে যায় এবং অব্যাহত এই সহিংসতার দরুন মেরামতকারী লোকজন সেখানে পৌঁছতে পারছেন না। অন্যদিকে দ্বিতীয় আরেকটি পাম্প স্টেশনও বন্ধ করে রাখা হয়। ইউনিসেফ বলছে শিশুদের জীবন রক্ষার জন্যে এটা অত্যন্ত জরুরি যে এই সংঘাতে সম্পৃক্ত সব পক্ষই যেন পানির অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করে। ওদিকে সিরিয়ায় বিভক্ত আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে আজ শনিবারও অবিরাম বিমান হামলা অব্যাহত ছিল এবং এতে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আজ অন্তত 25 জন নিহত হয়েছে। এ ঠিক একদিন আগেই রুশ ও সিরিয়ার বিমান আক্রমণে বহু শিশুসহ কমপক্ষে 30 জন প্রাণ হারান। ইরাকে কর্তৃপক্ষ বলছে যে সালাউদ্দিন প্রদেশে একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে এক হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা বলছেন আজ সকালে এই আত্মঘাতী বোমা আক্রমণে কমপক্ষে 23 জন আহত হয়। এই বোমা হামলার দায় কেউ দাবি করেননি, তবে এর আগে এই ধরনের একাধিক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। মুসলিমদের 3 তালাক এবং বিবাহ বিচ্ছেদ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে। এ প্রশ্ন তুলে মামলা করেছে কয়েকটি মুসলিম মহিলা সংগঠন। জবাবে ভারত সরকার কি বলতে পারে সেসব নিয়ে গৌতম গুপ্তের এই রিপোর্ট কলকাতা থেকে।
অন্তত 20টি মুসলিম দেশে শরীয়তি নিয়ম নয়, বিবাহ আইন স্বতন্ত্রভাবে প্রণয়ন করেছে ওইসব দেশের সরকারগুলি। তাহলে ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষই বা মুসলিমদের জন্য স্বতন্ত্র বিবাহ আইন প্রণয়ন করবে না কেন? 3 তালাক উচ্চারণ করে বিয়ে ভাঙবার তথাকথিত শরীয়তি বিধির বদলে স্বতন্ত্র বিবাহ আইন কেন চাইছে ভারত সরকার? সুপ্রিম কোর্টে এক মামলায় এটাই হবে সরকারের যুক্তি। আদালতে বিভিন্ন মুসলিম সংগঠন অবশ্য বলেছে 3 তালাক বিবাহ বিচ্ছেদ শরীয়ত সমর্থন করে, কিন্তু এভাবে বিয়ে ভাঙা মুসলিম মহিলাদের জন্য সমান অধিকারের নীতির লঙ্ঘন করে বলেই সরকার যুক্তি সাজাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ তাঁর সাপ্তাহিক ভাষণে, যাকে তিনি আমাদের ন্যাশনাল মলে অর্থাৎ জাতীয় ময়দানে নতুনতম আমেরিকান প্রতীক বলে বর্ণনা করেছেন, সেই দি ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার নিয়ে কথা বলেন। ওবামা বলেন এই জাদুঘরটি সেই আমেরিকার কাহিনী রয়েছে যা আমাদের জাতীয় গাঁথায় সবসময় অগ্রাধিকার পায়নি। জাতি হিসেবে আমরা যথার্থই সেই সব বিশাল ব্যক্তিত্বের কাহিনী তুলে ধরেছি যারা আমাদের দেশটিকে নির্মাণ করেছেন, কিন্তু আরও যে কোটি কোটি মানুষ রয়েছেন তাদের অভিজ্ঞতার কথা হয় আমরা ইচ্ছে করে এড়িয়ে গেছি, নইলে অবজ্ঞা করেছি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.